قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من وترزق من تشاء بغير حساب وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. بلو هي সর্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান, তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন pars.today.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/pars.today/bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদুর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন ইরান রেডিও ডট আইআর স্ল্যাশ বিএন, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের সবচেয়ে কাছের এবং শেষ গন্তব্য হল ধ্বংস, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি সই করতে ইসরায়েলি সেনাপ্রধানের চিফ অফ জেনারেল স্টাফ হারজেই হালেভির আহ্বান। গাজা উপত্যকায় 24 ঘন্টায় 34 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এবং আন্দোলনকারী ছাত্রদের উপর হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএন হিউম্যান রাইটস। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, অপরাধযোগ্য ছাড়া যাদের টিকে থাকার আর কোনো অবলম্বন নেই সেই ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংসই এখন নিকটতম ও চূড়ান্ত গন্তব্য। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি তার এক্স হ্যান্ড অ্যাকাউন্টে লিখেছেন, গাজায় ইহুদিবাদী ইসরায়েলের নৃশংস আগ্রাসনের প্রায় 10 মাসে 8,600 ছাত্র এবং 500টিরও বেশি শিক্ষাকর্মী শহীদ হয়েছেন। তিনি আরও বলেন, স্কুল ভবনগুলোতে শরণার্থীদের আবাসনের ব্যবস্থা করার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। সেসব জায়গাতেও বিচিত্র মিথ্যা অজুহাতে ইসরায়েলিদের সন্ত্রাসী সেনাবাহিনী আক্রমণ চালিয়ে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, সর্বশেষ অপরাধযোগ্যে বর্বর ইসরায়েলি সেনারা গাজা শহরের আজ-জৈতুন এলাকার আল ফালা স্কুলে বোমা হামলা চালিয়েছে। তাদের ওই বোমা হামলায় কয়েক ডজন শহীদ ও আহত হয়েছে। কানানি বলেন, বর্ণবাদী ইসরায়েলের অপরাধী নেতারা এবং তাদের পশ্চিমা মিত্রদের জানা উচিত এরকম অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে ফিলিস্তিনের ধৈর্যশীল প্রতিরোধ শক্তির মোকাবেলায় কৌশলগত ব্যর্থতা ঢাকা যাবে না। ইরানের হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্বীকার করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তেহরান ও তেল আবিবের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর ইসলামী প্রজাতন্ত্র ইরান এ বিষয়ে নতুন অবস্থান গ্রহণ করেছে বলে জ্যাক সেলভিন মন্তব্য করেছেন। পরমাণু ইস্যুটি গত 2 দশকে ইরানের পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। শত্রুরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার জন্য অভিযুক্ত করে এসেছে। ইরানও সবসময় এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করে পরমাণু কর্মসূচির উপর জোর দিয়েছে। এছাড়াও ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেছেন, ইসলাম ধর্মের নীতি অনুসারে পারমাণবিক অস্ত্র অর্জন নিষিদ্ধ। ইরান পারমাণবিক ও রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে ক্ষমার অযোগ্য পাপ বলে বিবেচনা করে।
অ্যাসপেন সিকিউরিটি ফোরামে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভেন সাংবাদিকদের বলেন, পরমাণু অস্ত্র তৈরির কোনো সিদ্ধান্ত নেয়নি ইরান। পূর্ববর্তী মার্কিন প্রশাসন জেসিপিওএ থেকে একতরফাভাবে নিজেদের প্রত্যাহার করে নেয়ার পদক্ষেপের সমালোচনা করেন জ্যাক। তিনি বলেন, জো বাইডেন সরকারের মেয়াদ শুরু হওয়ার পর থেকেই প্রশাসন ইরানের সাথে আবারও পরমাণু কূটনীতি চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হারজাই হালেভি হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি সই করতে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। হিব্রু ওয়েবসাইট ওয়ালা জানিয়েছে, ইসরায়েলের সামরিক কমান্ডারদের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের সময় এই আহ্বান জানান হালেভি। ইসরায়েলের এই সেনা কর্মকর্তা জোর দিয়ে বলেন, যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য বিশেষ করে সেনাবাহিনীর বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে বন্দি বিনিময় চুক্তি সই করা জরুরি। ইসরায়েলি বাহিনীর অপরাধযোগ্য বন্ধে কোনো প্রচেষ্টাই এখন পর্যন্ত কাজে আসেনি। ইসরায়েলি বাহিনীর নির্বিচারে নারী ও শিশু হত্যা অব্যাহত রেখেছে। সম্প্রতি রাফা শহরে গিয়ে নেতানিয়াহু বলেছিলেন, মৃত হোক আর জীবিত হোক, সব বন্দীকে ফিরিয়ে নেয়ার এখনই সময়। এ লক্ষ্যে তিনি চাপ বাড়ানোর কথা বলেন। হামাস সহ ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্ত করতে নেতানিয়াহুর চাপ ক্রমেই বাড়ছে, তবে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যৌক্তিক কোনো সমাধানের পথে এগোচ্ছে না যুদ্ধবাজ নেতানিয়াহু। অবরুদ্ধ গাজা উপত্যকার বুরেইজ, নুসেইরাত, গাজা শহর এবং জাবালিয়ায় গত ২৪ ঘণ্টায় ইহুদিবাদী ইসরায়েলের নৃশংস বিমান হামলায় অন্তত ৩৪ ফিলিস্তিনি শহীদ এবং ১০৯ জন আহত হয়েছেন। গাজার সংস্থা স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। আজ সকালে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮ জন শহীদ এবং কয়েকজন আহত হয়েছেন। দখলদার বাহিনী মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের একটি বাড়িতেও বোমাবর্ষণ করে, এতে অন্তত ৩ শহীদ হন। এর আগে নুসেইরাত শরণার্থী শিবিরের দুটি বাড়িতে হামলায় ৮ জন নিহত হন। এছাড়াও গাজা শহরের একটি বাড়িতে হামলায় ৫ জন শহীদ হয়েছেন। জাতিসংঘের শীর্ষ আদালত ১৯৬৭ সালে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের উপস্থিতিকে বেআইনি বলে রায় দেওয়ার কয়েক ঘণ্টা পর এসব হত্যাকাণ্ডের খবর এল। গতকাল আন্তর্জাতিক বিচার আদালত বলেছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত উপস্থিতি বেআইনি, যত দ্রুত সম্ভব এটির অবসান করার বাধ্যবাধকতা রয়েছে। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং পূর্ব আল কুদস এলাকা দখল করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৪ নিহত হয়েছে বলে জানা গেছে। নিহত ৪ মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ৪ মরদেহ যাত্রাবাড়ি এলাকা থেকে এসেছে বলে মেডিকেল সূত্রগুলো জানিয়েছে। আজ দুপুরে সাভারে সহিংসতায় আরও একজন মারা গেছে বলে জানা যায়। ওই ঘটনায় অন্তত ২০ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে দেশের বর্তমান পরিস্থিতির কারণে রোববার ও সোমবার নির্বাহী আদেশে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের মানুষ ৪৮ ঘণ্টার বেশি সময় ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন থাকলেও কখন পুনরায় এই সেবা পাওয়া যাবে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। দেশটিতে সব ধরনের ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, চলমান সহিংসতা থামানো এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করার জন্য সরকার কারফিউ দিতে বাধ্য হয়েছে। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, যারা কোটা বিরোধী আন্দোলন করছে তারা এই সহিংসতার সাথে সম্পৃক্ত নয়, তারা এটা পরিষ্কারভাবে একথা জানিয়ে দিয়েছে। আমাদের কাছে আরও পরিষ্কার হয়েছে যে এটা কিছু রাজনৈতিক দলের সন্ত্রাসীরা তাদের নেতাদের উস্কানিতে এটা করছে। আনিসুল হক বলেন, সহিংসতা বন্ধ করার জন্যে, জনগণের জানমাল রক্ষা করার জন্যে যেটা করার দরকার আমরা সেটা করেছি। আমরা আশা করছি কারফিউ দিয়ে এই সমস্যার সমাধান করতে পারব। এর আগে বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কারফিউ প্রসঙ্গে বলেছেন, এটা অবশ্যই কারফিউ, এটা নিয়ম অনুযায়ী হবে এবং সেটা শুট অ্যাট সাইট হবে, অর্থাৎ দেখা মাত্রই গুলি নির্দেশের কথা জানিয়েছেন কাদের। গত রাতে ঢাকায় গণভবনে 14 দলের বৈঠকের পর কারফিউ জারি ও সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের বিষয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএন হিউম্যান রাইটস এর কমিশনার ভলকার টুর্ক। গতকাল এক বিবৃতিতে তিনি এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। চলমান আন্দোলনে শতাধিক মানুষের মৃত্যু ও অসংখ্য আহত হবার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভলকার টুর্ক বলেন, বাংলাদেশে চলতি সপ্তাহে যে হিংসার ঘটনা ঘটেছে আমি তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। বহু ছাত্রের মৃত্যু হয়েছে সহিংসতার কারণে, আহতদের সংখ্যাও প্রচুর। বিশেষত আন্দোলনকালী ছাত্রদের ওপর হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না, এটি বিস্ময়কর। ভলকারের বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্দোলনকারী ছাত্রদের ওপর কারা হামলা চালালো তা খুঁজে বের করা প্রয়োজন, এর জন্য অবিলম্বে নিরপেক্ষ এবং সম্পূর্ণ তদন্ত প্রয়োজন। যারা দোষী তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার। তিনি সব পক্ষকে সংযত হবার আহ্বান জানান, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকে আন্তর্জাতিক আইন মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণের পরামর্শ দেন। সেনা মোতায়েনের সিদ্ধান্ত প্রসঙ্গে ভলকার তুর্ক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বাংলাদেশ সরকার সেনা মোতায়েনের যে সিদ্ধান্ত নিয়েছে তা যথেষ্ট উদ্বেগের। সরকারের প্রতি তার অনুরোধ, দেশের ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক, শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন করতে দেয়া হোক এবং কোন রকমের হামলার আশঙ্কা ছাড়াই যাতে স্বাধীনতার অধিকার সুরক্ষিত হয় তা যেন নিশ্চিত করে সরকার। বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সমালোচনাকে ভর করে ভলকার বলেন, এই ঘটনা অসমভাবে মত প্রকাশের স্বাধীনতার অধিকারকে সীমিত করে, বিশেষ করে একটি সংকটময় পরিস্থিতিতে তিনি অবিলম্বে ইন্টারনেট চালু করার দাবি জানিয়েছেন। দখলদার ইসরায়েলের চ্যানেল 24 জানিয়েছে, তেল আবিবে ইয়েমেনিদের ড্রোন হামলার ঘটনা ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য বড় ধরনের পরাজয়। টিভি চ্যানেলটি তাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলেছে, এ ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে ইসরায়েলের কোথাও আর নিরাপদ স্থান নেই। এটি যেমন সামরিক ব্যর্থতা, তেমনি সরকারের তথ্য সরবরাহ ব্যবস্থারও বড় ধরনের ব্যর্থতা, কারণ এই খবরটি প্রকাশ করতে তাদের 2 ঘন্টা সময় লেগেছে। গতকাল দখলদার ইসরায়েলের তেল আবিবে মার্কিন কনসুলেটের কাছে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী, এর ফলে একজন ইহুদিবাদী নিহত ও 10 জন আহত হয়েছে। শ্রোতা বন্ধুরা, আমাদের বিশ্ব সংবাদে এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের সাবেক বিশেষজ্ঞ আলফ্রেড দুজিয়েস ন্যাটোকে মানবতার জন্য সবচেয়ে বড় হুমকি বলে উল্লেখ করেছেন। ন্যাটোর হস্তক্ষেপ কামিতা ও মোরলিপনা সুলভ পদক্ষেপের ফলে সৃষ্ট নানা সংকটের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের কয়েকজন ইউজারের বক্তব্য তুলে ধরা হয়েছে আজকের দৃষ্টিপাতে। পরিবেশন করছেন সহকর্মী আশরাফুর রহমান।
নর্থ আটলান্টিক সামরিক জোট বা ন্যাটোর অপরাধ যজ্ঞ কারো কাছে গোপন নয়। জাতিসংঘ মানবাধিকার কমিশনের সাবেক বিশেষজ্ঞ আলফ্রেড দুস ইয়াস ন্যাটোকে মানবতার জন্য সবচেয়ে বড় হুমকি বলে উল্লেখ করেছেন। ন্যাটোর হস্তক্ষেপ কামিতা ও মোড়লিপনা সুলভ পদক্ষেপের ফলে সৃষ্ট নানা সংকটের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের কয়েকজন ইউজারের মন্তব্য তুলে ধরছি। লুকিং লার্নিং নামে একজন ইউজার ন্যাটোর অপরাধযজ্ঞ শীর্ষক পোস্টে লিখেছেন, পরিস্থিতি বদলে গেছে, কিন্তু ন্যাটোর সশস্ত্র গ্যাং এবং তাদের প্রভুর অন্ধকূপগুলির মূল্যবোধ বদলায়নি। যুগোস্লাভিয়ার অপরাধ থেকে ইউক্রেন অঞ্চলে একটি মাংস পেষণ যন্ত্র তৈরি করা পর্যন্ত এবং মাদক পাচার থেকে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ পাচার পর্যন্ত। মাহাদি এতেজানি নামের একজন ইউজার ন্যাটো জোটকে ইঙ্গো মার্কিন সরকারের অপরাধ যজ্ঞের মাধ্যম হিসেবে অভিহিত করে বলেছেন, যুগোস্লাভিয়ার ভাঙ্গন, রোমানিয়ায় অভ্যুত্থান ও ইউক্রেনের ভেলভেট বিপ্লব এবং পোলিশ সলিডারিটি পার্টি এবং মিশর ও লিবিয়ায় এবং এখন গাজা ও ইউক্রেনে গণহত্যার জন্য এই তহবিলগুলি ক্রমাগত সরবরাহ করা হয়েছে। ন্যাটো ব্রিটিশ ও মার্কিন ডেমোক্রেটদের অপরাধ যজ্ঞের হাতিয়ার। একদিন এসব অপরাধের অবসান হবে। সম্প্রতি রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রের দুটি শহরের সন্ত্রাসী হামলার ঘটনাকে রাশিয়ার কাছ থেকে ন্যাটো জোটের চাঁদাবাজি হিসেবে উল্লেখ করে মিলাত রেজাই নামের একজন ইউজার লিখেছেন, দাগেস্তানের দুটি জায়গায় সন্ত্রাসী হামলা চালানো হয়েছে এবং এটি দেখিয়েছে যে পশ্চিমের আধিপত্য বা তার সামরিক হাতিয়ার ন্যাটো অনানুষ্ঠানিকভাবে রাশিয়া থেকে সন্ত্রাসী কায়দায় চাঁদাবাজির চেষ্টা করেছে। মোহাম্মদ রেজা শেকুহি ফার্থ নামের একজন ইউজার মার্কিন সরকার ও ন্যাটোর যুদ্ধকামিতা সম্পর্কে লিখেছেন, ইউক্রেনের সেনাবাহিনী সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার একটি বিনোদনমূলক সৈকতে আক্রমণ করেছে। এতে নিহত হয়েছে পর্যন্ত 5 শিশুসহ 10 জন। এটা কি মার্কিন সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাসের দৃষ্টান্ত নয়? বাইডেন ও ন্যাটো জোটে থাকা তার বন্ধুরা তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন প্রজ্বলনের সিদ্ধান্ত নিয়েছেন বলেই মনে করা হচ্ছে। ন্যাটোর সন্ত্রাসী চরিত্র সম্পর্কে আরও একজন ইউজার লিখেছেন, স্পষ্টতই জনাব পুতিন অবশেষে ন্যাটো, ইসরায়েল এবং ISIS সন্ত্রাসীদের মানবতার বিরুদ্ধে ঘনিষ্ঠ অপরাধের সমন্বয়ের টার্নিং পয়েন্ট খুঁজে পেয়েছেন। আমি আশা করি প্রিয় হাজ কাসেম সুলাইমানির আন্তরিক পরামর্শ, যিনি প্রতিবেশীদের কাছে এবং বন্ধু রাশিয়ার কাছে বাস্তব কূটনীতি দেখিয়েছেন, তা বাস্তবায়িত হবে। মাহমুদ রেজাই নামের একজন ইউজার নেটোর দুর্বলতা এবং অক্ষমতা সম্পর্কে লিখেছেন, ইসরায়েল পশ্চিমা শক্তি এবং ন্যাটো যুদ্ধ লাগলে লড়াইয়ের সাহস রাখে না, তাই আবাসিক এলাকায় বোমা বর্ষণ তাদের একমাত্র কাজ। ন্যাটোর বিমান বাহিনীকে নিষ্ক্রিয় করা মানে তাদের পরাজয়। ইউক্রেনে ন্যাটোর পরাজয় তাদের জন্য বড় ধাক্কা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক parstoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। ইসরায়েলের সবচেয়ে কাছের এবং শেষ গন্তব্য হল ধ্বংস, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। তো এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। গত আসরে আমরা মোবাইল ফোন ও ট্যাবলেট ব্যবহার তথা মাত্রাতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের কারণে শিশু কিশোরদের শারীরিক ক্ষতি সাধন সম্পর্কে আলোচনা করেছি। আলোচনার শেষ অংশে যে প্রশ্নটির অবতারণা হয়েছিল তা হল, এসব ক্ষতি কিভাবে ঠেকানো যায়। আমরা বলেছিলাম এক্ষেত্রে বাবা মায়ের ভূমিকাই সর্বাগ্রে। বাবা মায়েরা সন্তানদের ইন্টারনেট ব্যবহারের উপর নজরদারির পাশাপাশি সময় বণ্টন করে দেওয়ার মাধ্যমে এ ধরনের ক্ষতির হাত থেকে সন্তানদের রক্ষা করতে পারেন, সন্তানদের ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ ব্যবহারের সময় কমাতে হবে। নানা উপায়ে এই কাজ করা যেতে পারে। আজকের আসরে আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। আজকের আসর পরিবেশনায় আছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
বাবা মা তথা অভিভাবকদের পক্ষ থেকে শিশু কিশোরদের জন্য ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ ব্যবহারের একটা সময়সূচি নির্ধারণ করে দিতে হবে। সন্তানেরা কোন সময়টায় এবং কতক্ষণ ইন্টারনেট ব্যবহার করতে পারবে তা বাবা মা ঠিক করে দেবেন। এটাকে পরিবারে একটা নিয়মে পরিণত করতে হবে। পরিবারের বড়দেরকেও বেশি বেশি ইন্টারনেট নিয়ে সময় কাটানোর অভ্যাসে পরিবর্তন আনতে হবে। আপনি পরিবারে ইন্টারনেট ব্যবহারের যে সময় নির্ধারণ করেছেন তা আপনি নিজেও অনুসরণ করুন, কারণ শিশু কিশোররা অনুকরণ প্রিয়। আপনাকে দেখে তারাও ইন্টারনেটে কম সময় ব্যয়ের অভ্যাস গড়ে তুলবে। এছাড়া শিশু কিশোরদেরকে সময় দিতে হবে, তাদেরকে বাস্তব জগতের নানা খেলায় উৎসাহ দিতে হবে। শরীর সুস্থ রাখতে এ ধরনের খেলার বিকল্প নেই। এ ধরনের খেলায় অংশ নিলে বাবা মা তথা অভিভাবকেরা নিজেরাও উপকৃত হবেন। আর মাঝে মধ্যে নিজেকে শিশুদের কাতারে ভাবুন, তাদের মতো আচরণ করুন, তাদের সঙ্গে হাসুন, দেখবেন চমৎকার একটা বন্ধুত্ব গড়ে উঠেছে।
সন্তানদেরকে অবশ্যই সময় দিতে হবে। সন্তানদেরকে সময় না দিয়ে আমরা আসলে আমাদের শিশুদের বাক্সবন্দি করে ফেলছি। যে শিশুটি বাবা মা তার কাছে না থাকার কারণে বাসায় বসে ট্যাব, ল্যাপটপ বা অন্য কোনো মাধ্যম নিয়ে ভিডিও গেম খেলে ব্যস্ত সময় কাটাচ্ছে, সে আসলে কি শিখছে, কি দেখছে বা কি ভাবছে এবং তার কি প্রতিফলন ঘটছে তা নিয়ে সবাইকে সচেতন হতে হবে। আগে বলেছি শিশুরা অনুকরণ প্রিয়। কিছু গেম আছে, তারা যখন সেগুলো খেলে তখন দেখে কিভাবে গুলি ছুড়তে হয়, মানুষ খুন করতে হয়, কিভাবে কথা বলতে হয়, কমান্ড করতে হয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই আক্রমণাত্মক চরিত্রগুলো তাদেরকে গভীরভাবে প্রভাবিত করে, আকৃষ্ট করে। অর্থাৎ এটা রীতিমতো একটা অনুশীলনও বটে। শিশুদের মস্তিষ্ক সর্বদা সক্রিয় থাকে, তাই ব্রেনের সেলগুলো ওই চরিত্রগুলোকে দীর্ঘ সময় ধরে রাখে। বয়সের টানেই হোক আর যাই হোক, কখনো বা ভিডিও গেমের অ্যাকশনগুলো সে বাস্তবে প্রয়োগ করে ফেলে। তখন তাদের মধ্যে একটা গ্যাং ভাব বা হিরোইজম ভাব কাজ করে থাকে, কারণ ওই গেমগুলো হচ্ছে অনেকটা ডিজিটাল কোকেন বা ডিজিটাল আফিম। যে এই কোকেন বা আফিমের নেশায় পড়ে যায়, হয়তোবা তার মধ্যেই এই ভাবটি বা চরিত্রটি এসে যায়।
আজকাল মা বাবারা বাড়ির বাইরের কাজে ব্যস্ত হয়ে পড়ছেন, সন্তানকে সময় দিতে পারছেন না। অনেকেই সকাল 8টায় বের হয়ে রাত 10টায় বাসায় ফিরতে হয়। ফিরে এসে গল্প বলা, ঘুম পাড়ানো, গান দূরের কথা। ঘুমন্ত ছেলে মেয়েদের মুখখানে হয়তো শুধু এক নজরে দেখার সুযোগ হয়, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি হয়তো ঘুমন্ত বাচ্চাদের একটু দেখতে পারছেন, বাচ্চারা কিন্তু আপনাকে দেখতে পারছে না। আর এই না দেখাটাই একসময় সম্পর্কের মধ্যে এক গভীর ফাঁক তৈরি করে, যা সামাজিকীকরণ প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ করে দেয়। আর এই ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ প্রক্রিয়া বাচ্চাদের দীর্ঘমেয়াদে ক্ষতির সম্মুখীন করে। সুতরাং প্রত্যেক মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানদের প্রতি আরও যত্নবান হওয়া। যত ব্যস্ততাই থাকুক না কেন, সময় বের করে বাচ্চাদের সময় দিতে হবে, তাদেরকে সঙ্গ দিতে হবে। কারণ সন্তানের সামগ্রিক সুস্থতার জন্য বাইরে খেলতে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাদের প্রতিদিন বাইরে সময় কাটাতে উৎসাহিত করুন, তাদের পার্কে খেলতে নিয়ে যান, কিংবা সাইকেল চালানো শেখাতে পারেন। আউটডোরের এসব ক্রিয়াকলাপ শারীরিক ফিটনেস ধরে রাখতে ও সামাজিক মিথস্ক্রিয়া বাড়াতে সহায়তা করে।
ছবি আঁকা, কারুশিল্প বা ব্লক প্রিন্টের মতো সৃজনশীল কাজের জন্য আলাদা সময় বের করুন। এগুলো সন্তানের সৃজনশীলতা, দক্ষতা ও সমস্যার সমাধানের ক্ষমতা বাড়ায়, সন্তানের কল্পনা শক্তি বাড়ায়। শুধু তাই নয়, সন্তানের আত্মবিশ্বাস বাড়াতে সৃজনশীল কাজের বিকল্প নেই। শিশুদের জন্য বই পড়া খুবই গুরুত্বপূর্ণ। বই পড়া শিশুদের কল্পনা, ভাষা দক্ষতা ও জ্ঞান বিকাশে সহায়তা করে। প্রতিদিন একসঙ্গে পড়ার জন্য কিছু সময় আলাদা করে রাখুন। যদি সন্তানের বয়স কম হয় তাহলে ছবির বই পড়তে পারেন, আর সন্তানের বয়স যদি একটু বেশি হয় তাহলে কোনো গল্পের বই পড়তে পারেন। বই পড়ার সঙ্গে সঙ্গে তার কাছে বিভিন্ন প্রশ্ন করুন ও গল্পটি নিয়ে আলোচনা করুন, তাহলে তারাও বই পড়াকে উপভোগ করবে। একটি পরিবারে একসঙ্গে খাওয়া কেবল স্বাস্থ্যকর খাওয়ার অভ্যাসকেই উৎসাহিত করে না, বরং পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। প্রতিদিন অন্তত একবেলা একসঙ্গে খাবার খাওয়ার পরিকল্পনা করুন। এ সময় সবার সঙ্গে কথা বলুন, সারাদিন কি করল তার খোঁজ খবর নিন। এগুলো আপনার সন্তানের জন্য ইতিবাচক স্মৃতি হয়ে থাকবে।
সন্তানের বুদ্ধিবৃত্তিক বিকাশে বিভিন্ন শিক্ষামূলক কাজে যুক্ত করুন, যেমন ধাঁধা সমাধান করা, শিক্ষামূলক গেমস খেলা, বিজ্ঞান পরীক্ষা বা গণিতের দক্ষতা অনুশীলন অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে এগুলো তাদের বয়স ও আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, তাহলে শেখা মজার ও ইন্টারঅ্যাক্টিভ হবে। বাড়ির চারপাশে পরিষ্কার সহ বিভিন্ন কাজ ও দায়িত্বগুলোতে আপনার সন্তানকে সম্পৃক্ত করুন। এতে তাদের মধ্যে সংগঠিত, টিমওয়ার্ক এবং জবাবদিহিতার মতো গুরুত্বপূর্ণ দক্ষতা বাড়বে। ঘর পরিষ্কার করা, টেবিল সেট করা বা কাপড় পরিষ্কার করার মতো কাজে তাদের যুক্ত করুন এবং তাদের কাজের প্রশংসা করুন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, শিশু কিশোরদেরকে ইন্টারনেটের ফাঁদ থেকে রক্ষার এসব কৌশল কাজে আসে। বিভিন্ন গবেষণায় এসব কৌশলকে কার্যকরী উপায় হিসেবে তুলে ধরা হয়েছে। আমরা সবাই শিশু কিশোরদেরকে ইন্টারনেট ফাঁদ থেকে মুক্ত করে শারীরিক ক্ষতি থেকে রক্ষা করতে সক্ষম হব। এ প্রত্যাশায় শেষ করছি আজকের আসর। কথা হবে আবারও আগামী আসরে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ইরানের পণ্য সামগ্রী,
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের জলে, স্থলে, ক্ষেত খামারে, বাগ বাগিচায়, কল কারখানায় উৎপাদিত বিচিত্র সামগ্রীর পাশাপাশি খনি থেকে উৎপন্ন বিভিন্ন সামগ্রী এবং ইরানি নরনারীদের মেধা ও মনন খাটিয়ে তৈরি করা বিভিন্ন শিল্পের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন ইরানের পণ্য সামগ্রী শীর্ষক আসরের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা ইরানের ঐতিহ্যবাহী হস্তশিল্প নিয়ে কথা বলেছি। আজকের আসরে আমরা ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ শিল্প, চামড়া শিল্প নিয়ে কথা বলার চেষ্টা করব।
আপনারা জানেন যে চামড়া শিল্প পৃথিবীর প্রাচীনতম শিল্পগুলোর একটি। ইতিহাসের বিভিন্ন তথ্য অনুযায়ী মানুষ যখন জামা কাপড় তৈরি করতে শেখেনি তখনও তারা তাদের শরীর ঢাকত। শীতে উষ্ণতার প্রয়োজনে, প্রখর রোদে ছায়ার প্রয়োজন সহ অন্যান্য প্রাকৃতিক প্রয়োজনে মানুষ তাদের শরীর ঢাকত বিভিন্ন পশুর চামড়া দিয়ে। কালের পরিক্রমায় মানুষ শিখেছে কিভাবে পদার্থ ও রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াকে কাজে লাগিয়ে পশুর ওই চামড়াকে শিল্পে পরিণত করা যায় এবং সেটাকে সুন্দরভাবে ব্যবহার করা যায়। তো যাই হোক, ইরানের এই চামড়া শিল্পের ইতিহাসও বেশ প্রাচীন এবং সমৃদ্ধ। আমরা আজ এ বিষয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
বলছিলাম চামড়া শিল্প বিশ্বের অন্যতম প্রাচীন একটি শিল্প। ইরানেও এই শিল্পের ইতিহাস বেশ সমৃদ্ধ। প্রাচীনকালের যেসব শিল্প ও নিদর্শন পাওয়া গেছে সেগুলোর মধ্যেও এই চামড়া শিল্প যথেষ্ট প্রাচীন এবং সমৃদ্ধ বলে প্রমাণ হয়। বিশ্বের বিভিন্ন দেশে যেসব ভাস্কর্য, ঐতিহাসিক বিভিন্ন নকশা ও ডিজাইন পাওয়া গেছে সেগুলো থেকে প্রমাণিত হয় যে বহু দেশই সভ্যতার দিক থেকে ছিল অগ্রসর ও সমৃদ্ধ। ইরান সেসব দেশের একটি। এই সভ্যতার সমৃদ্ধির পাশাপাশি আরও যে বিষয়টি সুস্পষ্টভাবে ফুটে ওঠে তা হল মানুষের জীবনে সেই প্রাচীনকাল থেকেই চামড়ার প্রয়োজনীয়তা ও ব্যবহার কত বেশি জমকালো ছিল। ইরানে প্রায় 3000 বছর আগে থেকেই চামড়া শিল্পে সক্রিয় তৎপরতা লক্ষ্য করা যায়।
ইরানের চামড়া শিল্পে এই 3000 বছরের তৎপরতা থেকে যেটা অনুমিত হয় তা হল চামড়া শিল্পের শিল্পপতি কিংবা শ্রমিক শ্রেণীর মেধাবী পদক্ষেপ। তাদের কর্মতৎপরতায় বিভিন্ন রকমের পোশাক আশাক তৈরি, জুতা তৈরি, ঘোড়ার লাগাম সহ ঘোড়াকে গাড়ির সঙ্গে জোড়ানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি তৈরি করা সহ ঘরে ব্যবহার্য বিভিন্ন তৈজস তৈরিতেও এই চামড়ার ব্যবহার লক্ষ্য করা যায়। অ্যাঙ্গেল বার্ট ক্যাম্ফার কিংবা জন শার্দিনের মতো ফরাসি ভুবন পর্যটকগণ সাফাবি শাসনামলে ইরান সফর করেছিলেন। সফর শেষে তারা তাদের ভ্রমণ বৃত্তান্তে ইরানের চামড়া শিল্পের বাজার এবং এ বিষয়ক তৎপরতার জাঁকজমকপূর্ণ অবস্থার কথা লিখেছেন। এ প্রসঙ্গে আমরা আরও কথা বলব একটু মিউজিক বিরতির পর।
ফরাসি ভুবন পর্যটকদের লেখা ভ্রমণ বৃত্তান্তে ইরানের চামড়া শিল্পের উল্লেখের কথা বলছিলাম আমরা। পর্যটক শার্দিন চামড়া শিল্পের ক্ষেত্রে ইরানি শিল্পীদেরকে অপরাপর শিল্পীদের তুলনায় অনেক বেশি দক্ষ ও নিপুণ বলে মন্তব্য করেছেন। বিশেষ করে ট্যানারির কাজে তথা পশুর চামড়া পরিশোধন করা এবং চামড়ায় পরিণত করার কাজের ক্ষেত্রে ইরানি শিল্পীদেরকে অতুলনীয় ও অনেক বেশি দক্ষ বলে প্রশংসা করেছেন তিনি। তিনি তার ভ্রমণ কাহিনীতে লিখেছেন, সে সময় ইরান থেকে ঘোড়া, গাধা ইত্যাদির কর্কশ চামড়া, কাঁচা চামড়া পরিশোধন করে ভারতসহ সমগ্র মধ্যপ্রাচ্যে রপ্তানি করা হতো। এ বিষয়ে তিনি বেশ খোলামেলা আলোচনা করেছেন। এ ধরনের চামড়াকে বলা হতো সওগারি চামড়া। সাফাবি শাসনামলে সওগারি বলতে সাধারণত তাবরিজ শহরে যেসব চামড়া পরিশোধন করে বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য প্রস্তুত করা হতো সেগুলোকেই বোঝানো হতো।
এই সওগারি চামড়া বেশিরভাগ ক্ষেত্রে বুট ও জুতা তৈরি করার কাজেই ব্যবহার করা হতো। এগুলো বেশি দামি পণ্য হিসেবে পরিচিত ছিল। সাধারণত ধনী লোকেরাই এসব জুতা ব্যবহার করতে পারত, কিংবা সাফাবি শাসনামলের রাজনৈতিক ব্যক্তিত্বরা। ইরানে চামড়া দিয়ে তৈরি বিচিত্র হস্তশিল্পের ব্যবহার ছিল প্রচুর। বই বা কিতাবের কভার তৈরি করা হতো চামড়া দিয়ে, চামড়ার উপরে তাপ দিয়ে নকশা করা হতো, চামড়ার উপর বিভিন্ন ডিজাইন ও দৃশ্য আঁকা হতো, একইভাবে চামড়া কেটে কেটেও বিভিন্ন ডিজাইনও তৈরি করা হতো। এই সবই চামড়া শিল্পীরা হাতে তৈরি করত সুনিপুণভাবে এবং এক্ষেত্রে ব্যবহার করা হতো বিভিন্ন ধরনের চামড়া।
চামড়া শিল্পের সমৃদ্ধ ইতিহাসে ইরানের যেসব শহর এই শিল্পের জন্য বিখ্যাত ছিল সেসব শহরের মধ্যে রয়েছে তাবরিজ, শিরাজ এবং হামেদান। এই শহর কয়টিকে তখনকার যুগের মানুষেরা চামড়া শিল্প পণ্যের শহর হিসেবেই চিনত। হামেদান শহরটি ছিল ইরানের সভ্যতা ও সংস্কৃতির দিক থেকেও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ। কাজার শাসনামলে শহরটি ছিল রাজধানী। এই শহরের চামড়া ও চামড়াজাত শিল্পপণ্য এত বেশি উন্নত ও বিশ্বখ্যাত ছিল যে হামেদানি চামড়া একটি পরিভাষায় পরিণত হয়ে গিয়েছিল। হামেদানি চামড়ার অনন্য বৈশিষ্ট্যটি ছিল এটা দুম্বার চামড়া থেকে তৈরি করা হতো। হামেদানের পাশাপাশি এই কাজারি আমলে ইস্পাহান, তাবরিজ শহরের চামড়াও রাশিয়া, ভারত এবং বর্তমান তুরস্ক তথা তৎকালীন ওসমানী সাম্রাজ্যে রপ্তানি করা হতো।
সামগ্রিকভাবে চামড়াকে তিনটি ভাবে বিভক্ত করা হয়ে থাকে, পাতলা, মোটা এবং আধা মোটা। এগুলোর ব্যাখ্যা দেওয়ার মতো সময় আজ আর আমাদের হাতে নেই, সুতরাং পরবর্তী আসরে এ নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। দীর্ঘ সময় ধরে যারা আমাদের সঙ্গ দিলেন সবার প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে,
তখনও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। এই প্রত্যাশায় শেষ করছি আজকের আসর। ধন্যবাদ সবাইকে।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনাই আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরান ইরাক যুদ্ধের ওপর হুবেইজে শহরের যুদ্ধ কি প্রভাব ফেলেছিল সে সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা ইরাকি বাহিনীর আগ্রাসনের প্রথম বৎসরে ইরানের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আগের আসরে আমরা বলেছি, আগ্রাসী ইরাকি বাহিনীর হাতে অত্যাধুনিক সাজাযান ও ট্যাঙ্কের বহর থাকলেও নিষেধাজ্ঞার কারণে ইরানের পক্ষে এক্ষেত্রে সমানতালে যুদ্ধ করা সম্ভব হচ্ছিল না। এছাড়া ইরানের সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির মধ্যে সমন্বয় না থাকাও ছিল হুবেইজের যুদ্ধে ইরানের পরাজয়ের অন্যতম কারণ। ওই যুদ্ধের দুই মাস পর আইআরজিসি সুসংগির্দ শহরে অভিযান চালায়। সীমিত পরিসরের ওই অভিযানে ইরান আশাতীত সাফল্য অর্জন করে। অভিযানের কলেবর ছোট হওয়া সত্ত্বেও এই বিজয় ইরানি যোদ্ধাদের মনোবল ভীষণভাবে চাঙ্গা করে।
সুসংগির্দের অভিযানে আইআরজিসি এবং স্বেচ্ছাসেবী বাহিনীর প্রায় 200 যোদ্ধা অংশ নেন। সেনাবাহিনীর কামানের গোলাবর্ষণের ছত্রছায় সকাল 7:30 আকস্মিকভাবে ইরানি যোদ্ধারা ইরাকি বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। সাদ্দামের লেলিয়ে দেয়া বাহিনী কিচ্ছু বুঝে ওঠার আগেই তাদের প্রায় 100 সেনা নিহত হয়। ইরানের হাতে বন্দী হয় 68 জন আগ্রাসী সেনা। এই মুহূর্তে ইরানের সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে যুদ্ধক্ষেত্রের এই সাফল্য ইরানি নেতৃবৃন্দের মনে যুদ্ধের অচল অবস্থা কাটিয়ে ওঠার ব্যাপারে প্রবল আত্মবিশ্বাস তৈরি হয়।
সুসংগির্দের এই সীমিত অভিযানের নাম দেয়া হয়েছিল হযরত মাহদী আলাইহিসসালাম। অভিযানে বিজয়ের ফলে যে বিষয়টি পরিষ্কার হয়ে যায় তা হল, বিপ্লবী চেতনা নিয়ে প্রচলিত যুদ্ধের গণ্ডি পেরিয়ে যেতে পারলেই আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হওয়া সম্ভব। এই উপলব্ধি থেকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী পরবর্তী অভিযানগুলো আকস্মিকভাবে রাতের অন্ধকারে চালানোর সিদ্ধান্ত নেয়। সুসংগির্দে হযরত মাহদী আলাইহিসসালামের নামের অভিযানটি চালানো হয়েছিল 1981 সালের 17 মার্চ। এরপর টানা 7 মাসে খুজিস্তান প্রদেশে এ ধরনের আরও কিছু অভিযান চালানো হয়, যার প্রায় সবগুলোতে ইরান জয়লাভ করে।
একই বছরের 27 সেপ্টেম্বর আবাদান শহরের অবরোধ ভাঙার লক্ষ্যে বড় ধরনের অভিযান চালান ইরানি যোদ্ধারা। তবে ইরানের হাজার হাজার বর্গ কিলোমিটার এলাকা ইরাকি বাহিনীর দখলে থাকায় ইরানি যোদ্ধাদের এসব সাফল্য সার্বিক যুদ্ধের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারেনি। ইরানি যোদ্ধারা আসলে সীমিত পরিসরে শত্রু বাহিনীর ওপর হামলা চালিয়ে আবার নিজেদের আগের অবস্থানে ফিরে আসতেন। তবে এসব অভিযানের ফলে যে কাজটি হয় তা হচ্ছে, ইরাকি সেনারা নতুন করে আর কোনো এলাকা দখল করার সাহস করেনি। এরপর নিজেদের সুসংগঠিত করে দখলীকৃত এলাকাগুলো পুনরুদ্ধারের অভিযান শুরু করতে ইরানের 1.5 বছর সময় লেগে যায়। এই দীর্ঘ সময়ে ইরানের পক্ষ থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় ইরাকিদের মনে এই ভ্রান্ত বিশ্বাস দৃঢ় হয় যে তেহরানের পক্ষে আর এসব এলাকা ফিরিয়ে নেওয়া সম্ভব হবে না।
এদিকে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও ইরাকের সাদ্দাম সরকারকে যুদ্ধজয়ের ব্যাপারে আশাবাদী করে তুলেছিল। এমনকি ইরাক সরকার ঘোষণা দিয়ে ইরানের বিপ্লব বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করে। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস 1980 সালের ডিসেম্বর মাসে প্রকাশিত এক খবরে জানায়, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ইরানের আয়াতুল্লাহ খোমেনি সরকারের পতন ঘটানোর লক্ষ্যে বিপ্লব বিরোধী যে কোনো গোষ্ঠীর সঙ্গে সহযোগিতা করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে। ঠিক ওই সময় ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের চারপাশে জড়ো হয়েছিল কিছু সুযোগ সন্ধানী মানুষ। তারা এর আগে বিপ্লবের চূড়ান্ত দিনগুলোতে স্বৈরাচারী শাহ সরকারের পতন অবশ্যম্ভাবী বুঝতে পেরে ইমামের চারপাশে জড়ো হয়। বিপ্লব বিজয়ের পর সম্ভাব্য নয়া সরকারের উচ্চ পদগুলোতে বসার লোভে এসব সুযোগ সন্ধানী মানুষ মনের আকাঙ্ক্ষা গোপন রেখে নিজেদেরকে ইমামের ঘনিষ্ঠ অনুসারী বলে জাহির করতে থাকে।
এরকম একজন রাজনীতিবিদ ছিলেন আবুল হাসান বনি সাদর। তিনি অর্থনীতির উপর ফ্রান্সে উচ্চ শিক্ষা অর্জনের পর প্যারিসে অবস্থানরত ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন এবং তাতে সফল হন। বিপ্লবের পর 1980 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোচ্চ রায় পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন বনি সাদর। তার এই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে ইরানের রাজনৈতিক অঙ্গনে চরম অস্থিতিশীলতা শুরু হয় এবং একের পর এক সংকট তৈরি হতে থাকে। প্রেসিডেন্টের পদাধিকার বলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব পেয়ে বনি সাদর ভাবতে থাকেন, দেশের জনগণ ব্যক্তি হিসেবে তাকে ভোট দিয়েছে, বিপ্লবের সঙ্গে জড়িত নেতা হিসেবে নয়।
এই ভ্রান্ত ধারণার কারণে বনি সাদর নিজেকে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের কাছ থেকে দূরে সরিয়ে বিপ্লব বিরোধীদের কাছাকাছি চলে যান। ইমাম ইসলামী দিক নির্দেশনার ভিত্তিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাইলেও বিপ্লব বিরোধীদের সেটা পছন্দ ছিল না, আর এই বিপ্লব বিরোধীরাই প্রেসিডেন্ট বনি সাদরের জনসভায় অংশ নিত। বনি সাদর প্রকৃতপক্ষে ইসলামী বিপ্লব ও ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের নির্দেশিত পথ থেকে দূরে সরে গিয়ে সরকারের ভেতরেই ভিন্ন একটি মতাদর্শ চালু করার চেষ্টা করেন। এর ফলে দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে দ্বিধাদ্বন্দ্ব ও ফাটল তৈরি হয়। তেহরানে এমন সময় এই পরিস্থিতি চলছিল যখন ইরাকের আগ্রাসী বাহিনী জল, স্থল ও আকাশপথে আগ্রাসন চালিয়ে ইরানের বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছে।
খুব স্বাভাবিকভাবেই একটি দেশে যখন এ ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে, তখন সে দেশের পক্ষে কঠোরভাবে বহির্শক্তির আক্রমণের মোকাবেলা করা সম্ভব হয় না। এরপরও ইরানের দেশপ্রেমিক বিপ্লবী যোদ্ধারা ছোটখাটো কিছু অভিযানে সাফল্য পেয়েছেন, কিন্তু বনি সাদর যতদিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন ততদিন ইরানি যোদ্ধারা আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বড় ধরনের কোনো সাফল্য অর্জন করতে পারেননি। এরই মধ্যে বনি সাদর যখন বিপ্লব বিরোধী সন্ত্রাসী মুনাফিকিন গোষ্ঠী বা মুজাহিদিনে খালকের সঙ্গে হাত মেলান, তখন আর কারো বুঝতে বাকি থাকে না যে ইসলামী ইরানের প্রথম প্রেসিডেন্ট এই প্রজাতন্ত্রের স্থপতি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইকে হটিয়ে দিয়ে বিপ্লবের সমস্ত অর্জন কুক্ষিগত করতে চান।
বনি সাদর তার এই বিধ্বংসী কাজে পশ্চিমা দেশগুলোর সহযোগিতা কামনা করেন। এ অবস্থায় ইমাম 1981 সালের জুন মাসে এক ফরমান জারি করে বনি সাদরের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের পদটি কেড়ে নেন। একই সঙ্গে ইরানের পার্লামেন্ট ইম্পিচমেন্ট বিল পাশ করে প্রেসিডেন্ট পদেও বনি সাদরকে অযোগ্য ঘোষণা করে। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে বনি সাদর মুজাহিদিনে খালকের প্রধান মাসুদ রাজাভির সঙ্গে দেশ থেকে পালিয়ে ফ্রান্সে চলে যান। ইসলামী ইরানের প্রথম প্রেসিডেন্টের এই ক্ষমতাচ্যুতি ও পলায়ন ইসলামী বিপ্লব ও ইরান ইরাক যুদ্ধের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে বিবেচিত হয়। বনি সাদর মোট 14 মাস ইরানের প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি যখন দেশ থেকে পালিয়ে যান তখন ইরানের উপর সাদ্দামের আগ্রাসনের 9 মাস পেরিয়ে গেছে।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময়ও ফুরে এসেছে, এবার বিদায় নেয়ার পালা। এখানে বলে রাখি, আগামী আসরে আমরা বনি সাদরের দেশ থেকে পলায়ন পরবর্তী পরিস্থিতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Tehran nekhosum. Irani Islamakan Harapetutyan Hayeren Radio Jamn ek lsum. Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթերեն հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում